আশা মুছে বিভোর রেখো তব প্রেমে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করে, কিয়ামতের দিনের ভয়াবহতা হিসাব নিকাশ থেকে মুক্তি লাভকারী ব্যক্তি সেই হবে যে আমার উপর দরুদে পাক পড়বে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। অনুষ্ঠান আমাদের অভ্যাসসমূহ আপনারা দেখছেন, আল্লাহ সবাইকে উত্তম অভ্যাস তৌফিক দান করুক এবং মন্দ অভ্যাস থেকে আল্লাহ আমাদেরকেও এবং আমাদের পরিবার সন্তানদেরকেও মাহফুজ রাখুক। একটি কথা স্মরণ রাখার মতো, এবং সেটা হলো এই মন্দ কাজের পরিণাম শেষ পর্যন্ত মন্দই হয়ে থাকে। বলা হয় যে একটি শিয়াল ও একটি উটের মধ্যে বন্ধুত্ব হল এবং শিয়াল উটকে বলল যে ভাইজান, কোনো সময় আমাদের এখানে এসো, আমাদের এখানে তরমুজ এবং বাঙ্গি খুব বেশি পাওয়া যায় এবং এখন তরমুজ ও বাঙ্গির মৌসুমও বটে, সুস্বাদু বাঙ্গিও পাওয়া যায়, তুমি এসো ইনশাআল্লাহ আমি তোমাকে আপ্যায়ন করব। নিগ্রা সুরের আগমন, মারহাবা, আসুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে বলল, এসো আমাদের নিকট কখনো এসো, তোমাকে বাঙ্গি খাওয়াবো, তরমুজ খাওয়াবো। উট বলল, ঠিক আছে। উভয়ের মধ্যে চূড়ান্ত হল, উট বলল ঠিক আছে। এখন উট যে শিয়ালের এলাকায় যাবে, সে এলাকায় যাওয়ার পথে একটি নদী ছিল, কিছুটা গভীর নদী ছিল এবং সে নদী অতিক্রম করে যেতে হতো অন্য স্থানে, শিয়ালের এলাকায় যেখানে তরমুজ বাঙ্গি মজুদ রয়েছে। সুতরাং উট সাহস করল, সেই ছোট্ট নদী সামান্য গভীর ছিল তা অতিক্রম করতে সফল হল। অপরদিকে পৌঁছল, শিয়াল স্বাগতম জানাল, ওয়েলকাম জানাল। উভয়ে ক্ষেতের দিকে অগ্রসর হল, সেখানে গিয়ে তারা তরমুজ বাঙ্গি খুব ভালোভাবে খেল। বাঙ্গি এবং ওয়াটারমেলন খাওয়ার পর শিয়াল চিৎকার চেঁচামেচি আরম্ভ করল। উট বলল, এটা কি করছো? সে বলল, আমার অভ্যাস হল যে যখন আমি তরমুজ এবং বাঙ্গি খাই, খাওয়ার পর জোরে জোরে চিৎকার করি। উট বলল, এমন কাজ করো না, কোনো কৃষক তোমার আওয়াজ শুনে চলে আসবে, তুমি ঝাড় জঙ্গলে লুকে যাবে, সে আমাকে মারধর করবে। শিয়াল উটের কথায় কান দেয়নি, চিৎকার চেঁচেমেচি করতে লাগল। রেজাল্ট এমন হলো যে কৃষক লাঠি নিয়ে আসলো, শিয়াল পালিয়ে ঝাড় জঙ্গলে লুকে গেল, কিন্তু কৃষক উটকে প্রহার করা আরম্ভ করল। অতঃপর উট সেখান থেকে পালিয়ে গেল, পালিয়ে নদীর কাছে চলে আসলো। শিয়ালও নদীর নিকট তার কাছে চলে আসলো। সে বলল, তুমি আমার সাথে এটা কি করেছ? সে বলল, মূলত আমার অভ্যাস হলো যে আমি এভাবে করি। কথা শেষ হলো, উট শিয়ালকে বলল, ঠিক আছে, তুমি এমন করো যে আমাদের এখানে এসো, তোমাকে কিছু গোশত ইত্যাদি খাওয়াবো, তোমাকে দাওয়াত করব, আরও অনেক কিছু পেশ করব। শিয়াল বলল, ঠিক আছে। উট বলল, তুমি এমন করো, আমার পিঠের উপর বসে যাও, তোমাকে নিয়ে আমি এই নদী ক্রস করে দেব। সুতরাং শিয়াল উটের উপর বসল এবং উট যখন সে নদীর মাঝখানে পৌঁছল, উট সেখানে পানির ভেতর বসে পড়ল। এখন শিয়াল চিৎকার করা আরম্ভ করল, এটা কি করছো, আমি ডুবে যাব। তখন উট বলল, আমার এটা অভ্যাস যে আমি তরমুজ এবং বাঙ্গি খাওয়ার পর গভীর পানিতে বসি। রেজাল্ট এটা হলো যে পরিশেষে শিয়াল পানির মধ্যে ডুবে মরল। এখন এই গল্পের ফলাফল কি বের হবে তা নিগ্রান সুরা বলবেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আমি এই গল্পটি দেখিনি,
শুনেছেন তো।
মূলত আমাদের আলোচনা হলো অভ্যাস সংক্রান্ত, আমাদের প্রোগ্রাম হলো অভ্যাসের উপর ভিত্তি করে। তো যেভাবে কার অভ্যাস কাকে ক্ষতি করছে, একে তো সেটা ধারণা হচ্ছে, কখনো আপনার অভ্যাস দ্বারা আপনি স্বাদ পাচ্ছেন, কিন্তু আপনার সে অভ্যাস দ্বারা অন্যজন কষ্ট পাচ্ছেন। এমনকি আপনার অভ্যাসগুলোর কারণে অন্যজনের প্রাণহানিও ঘটতে পারে। দ্বিতীয়ত হল, আপনি কার সাথে উঠা বসা করছেন, তার অভ্যাসগুলো যাচাই করুন, যেন তার অভ্যাস আপনাকে নিয়ে না ডুবায়। যেমন উঠের অভ্যাস শিয়ালকে নিয়ে ডুবল, শিয়ালের অভ্যাস উঠকে উত্তম মাধ্যম খাওয়াচ্ছে। তো এমন কিছু বিষয় থাকে যেগুলো সম্ভবত দেখা যায়। আপনার অভ্যাসগুলো কেবল আপনার সীমা পর্যন্ত নয়, বরং অন্যজনেরও তাতে ক্ষতিসাধন হতে পারে। শরীরের যে অঙ্গ আছে প্রতিদিন জিহ্বার নিকট আবেদন করে, তুমি ঠিক থাকলে আমরা ঠিক, তুমি বেঠিক হলে আমরাও বেঠিক, অর্থাৎ আমাদের ক্ষতিসাধন হবে। এই কথাটি অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত, গালি দেয় জিহ্বার মাধ্যমে, তাই জিহ্বাকে ধরে ব্যথ্রাঘাত করে না, এটি আমাকে গালি দিয়েছে। গালি দেয় জিহ্বার মাধ্যমে এবং মার খায় শরীরের অন্য অঙ্গ, জিহ্বা কাজ করে অন্তরালে হয়ে যায়, কিন্তু শরীরকে তার শাস্তি ভোগ করতে হয়। তাই নিজের অভ্যাসগুলো এভাবে যাচাই করুন, যেন নিজের অভ্যাসগুলো নিজেকে উপকৃত করে এবং আপনার অভ্যাসগুলো অপরকেও উপকৃত করে।
মারহাবা, খুবই চমৎকার কথা বললেন হাজি সাহেব। আমাদের একটা বিরাট অংশ হচ্ছে যার সম্পর্ক লেনদেনের সাথে হয়ে থাকে, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, একটি বিরাট অংশ এর সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ। চাকুরি পেশার লোকও রয়েছেন এবং কিছু লোকের অভ্যাস এমন হয় যে, বিশেষ করে যারা সাপ্লায়ার হন, জিনিস সাপ্লাই করেন, মাল সাপ্লাই করেন, মিল ফ্যাক্টরিতে থাকেন, দোকানে মালপত্র প্রস্তুত করে থাকেন, যখন তারা টাকা নেয়ার জন্য আসেন, টাকা উসুল করতে আসেন, তখন বলেন, ভাই কালকে আসুন, পরশু আসুন, আচ্ছা জনাব দুই ঘন্টা পরে আসুন। এমন অভ্যাস কেমন? এভাবে যারা শ্রমিক রয়েছেন কখনো তাদেরকেও তাড়িয়ে দেয়। এবং এতে আরেকটা জিনিস আমি অ্যাড করছি, যদি কিছু লোক রয়েছেন তারা কখনো একটি স্থানে টাকা খরচ করার জন্য ঘোষণা করেছেন, যেমন মসজিদ শরীফ, তাতে কাজ চলছে, নিয়ত করেছেন যে জনাব এসব কাজ আমার দায়িত্বে দিন, তিনি কাজে যুক্ত হলেন, এখন তিনি যখন যাচ্ছেন আপনি একটু আধ ঘন্টা পর আসুন, আধ ঘন্টা পর তিনি আসলেন, এখন আমি একটু বিজি আছি, আপনি একটু তিন ঘন্টা পর আসুন, এ ব্যাপারে আপনি কি বলেন?
বিভিন্ন ধরন রয়েছে। একটি ধরন হলো এই যে তার নিকট আসাটাই হলো আধা ঘন্টা পর, পৌনে এক ঘন্টা পর, দুই ঘন্টা পর ফিক্স, তখন তিনি বলেন যে জনাব দুই ঘন্টা পর আসেন।
জি অবশ্যই,
এ হলো একটি নিয়ম। অথবা সে সময় মানুষ বসা থাকে, সামনে ডিক্লেয়ার করতে চাচ্ছেন না, তাকে আমার কিছু দেওয়া রয়েছে বা আমি তাকে কিছু দিয়েছি বা কোনো কমিটমেন্ট করেছি, হতে পারে সে কারণে তিনি নিজেকে পুনরায় কষ্ট দিচ্ছেন। দ্বিতীয় বিষয় হল উভয়ে পজিটিভ হিসেবে গ্রহণ করেন।
নিশ্চয়ই।
তৃতীয় জিনিস হল এই, তার নোট বের করার আগ্রহ নেই, এটা মানুষের সীমা পর্যন্ত নয়, এটা নিজের সত্তা পর্যন্ত। এটা আপনি অধিকাংশ, এই যে আমাদের মোটরসাইকেল চালক রয়েছেন, তাদের মোটরসাইকেল প্রথমত রিজার্ভের মধ্যে আসে। রিজার্ভে আসলো মানে হল আপনার রিজার্ভের অকটেন আছে, কাইন্ডলি আপনি তাতে রিফিল করে নিন। কিন্তু এই রিজার্ভের উপর যা রয়েছে, আচ্ছা প্রায় মোটরসাইকেলে যে আরপিএম মিটার থাকে না তা নষ্ট হয়, মোটরসাইকেলের মিটার সাধারণত ঠিক থাকে না, তিনি নিজের নিয়মে চালায়, তারা জানে না এটা কিভাবে, তারা এটাও জানে না যে এই রিজার্ভ রয়েছে, এটা দুই কিলোমিটারের রিজার্ভ বা তিন কিলোমিটারের রিজার্ভ। মোটরসাইকেল চালক এটাও জানেন না যে তাদের রিজার্ভে কত কিলো পর্যন্ত চলবে, আমাদের মোটরসাইকেলে কত কিলোমিটার পর্যন্ত রিজার্ভে তেল থাকে। অতপর আপনি রিজার্ভ অন করে দিয়ে আবার আপনি চলতে আরম্ভ করলেন, কিন্তু রিজার্ভ তারপরও রিজার্ভ, আপনি প্রথমত ফুয়েল পাম্প যেটাই হোক না কেন আপনি সেখান থেকে ফুয়েল ঢালুন, যাতে আপনার বড় কষ্ট না হয়, এটা আপনার জন্য একটা ভালো ইন্ডিকেশন। কিন্তু এই যে মোটরসাইকেল চালক, তিনি ফুয়েল পাম্প অতিক্রম করে যায়, আচ্ছা পেট্রোল তো নিজেকে ভরতে হবে, টাকাও তাকে দিতে হবে, নাকি পথে কেউ তাকে টাকা গিফট হিসাবে দিবেন, অথবা অন্য কোনো ফুয়েল পাম্প থেকে তিনি ফ্রিতে ফুয়েল পাবেন, বা তার মোটরসাইকেল অন্য কেউ চালাবে, অর্থাৎ এই সব কিছু তারই, যদি তিনি গাড়ি ক্রয় করে থাকেন তবে তাকেই চালাতে হবে। কিন্তু তিনি ধারাবাহিকভাবে পেয়ে নিচ্ছেন যে তিনি নিজের থেকে টাকা বের করেন না, কেবল অলসতা মেটার করছে না, টাকা বের করেন না। এভাবে কারের পেট্রোলেরও হিসাব আছে। ভাই, আমার কার, আমার কি প্রয়োজন যে আমি ইন পর্যন্ত অপেক্ষা করব, রেড লাইটের জন্য অপেক্ষা করব? আমি অর্ধেক ট্যাঙ্ক ফুল ট্যাঙ্ক, অর্থাৎ আমি ট্যাঙ্ক ফুল করে নিব, যখন বেঁচে যাবে তখন আমি দ্বিতীয়বার 10-15-20 লিটার পেট্রোল নিয়ে নিব, এটা আমাকেই চালাতে হবে। কিন্তু একটা পেন নিতে হবে। এই বিষয়গুলো যা রয়েছে, আমাদের যে একটা স্বভাব রয়েছে, কিন্তু এভাবে দুটি স্বভাব রয়েছে। আমি দুটি স্বভাবকে একসাথে নিচ্ছি। একটি হলো ডিলে ট্যাকটিসে কাজ করা, এটা আমাদের এক ধরনের 100% বলতে পারছি না, কিন্তু দুর্ভাগ্যবশত এ জাতীয় স্বভাব হিসেবে নেওয়া যায়। আমরা ইলেকট্রিক বিল পে করি ডেটের লাস্ট দিন, আমাদের কলেজ ইউনিভার্সিটি এবং অন্যান্য প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফিস দিতে হবে, এক্সামিনেশন ফিস দিই লাস্ট ডেটের দিন, আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে তাও লাস্ট ডেটের দিন। আমাদের প্রায় বিষয় লাস্ট ডেটের উপর দৃষ্টিগোচর হয়, এত লেট করার মধ্যে অভ্যস্ত হয়ে যায় যে দুর্ভাগ্যবশত তিনি নামাজও লাস্ট টাইমে গিয়ে পড়েন। অর্থাৎ কিছু ছেলে কিছু মেয়ে এমন হয়ে থাকে যে মা বাবা ধমক দিয়ে শাসিয়ে নামাজ পড়ান, এখন পড়ো নয়তো বা কাজা হয়ে যাবে। এখন সে ছেলে বা সে মেয়ে যেমন তেমন করে নামাজ পড়ে নেয়, জানি না কি ফরজ পরিপূর্ণ হচ্ছে, সুন্নত বা ওয়াজিব পরিপূর্ণ হচ্ছে। তাই ডিলে করার একটা স্বভাব বানিয়েছে, না দেয়ার, ফাঁকিবাজি করার, মানুষকে পেরেশান করার, এটা জেনারেল একটি স্বভাব। আমি কয়েকটি স্বভাবকে মিক্স করে নিয়েছি যাতে সব দিকগুলো ডিসকাসের মধ্যে নিতে পারি। এই স্বভাবগুলো মানুষকে বিরক্ত করে। ভাই পরে আসেন, বরং তার পকেট থেকে দিয়ে দিন, শেষ করুন, পরবর্তীতে কেন টেনশন নিচ্ছেন? ঠিক আছে, তার মনে চাচ্ছে না যে পকেট থেকে বের করতে, এটা কি তাকে বিরক্ত করার স্বভাব নয়? সে বিরক্ত হলে আমার ভালো লাগবে, সে গিয়ে ফিরে আসলে আমার খুশি লাগবে, কিংবা তার প্রতি এত মহাব্বত, বারংবার দেখতে ইচ্ছে করে, আপনি বারংবার আসলে আমি বারংবার আপনার জিয়ারত করব, অতঃপর শেষে গিয়ে টাকা দেব, এমন মহাব্বত প্রকাশ্যভাবে দেখানো হয় না, এটা হলো একটা মন্দ স্বভাব। আমরা মানুষকে ডাকি, বিরক্ত করি, তাদেরকে পেরেশান করা, এতে নোট বের করা হয় না। মূলত যে প্রবলেম সেটা হলো নোটের, সেই দিনও আরজ করেছিলাম। যদি আপনি কোনো দোকানে যান, তখন দোকানি বলেন, ভাই এই জিনিসের দাম 500 টাকা, আর আপনি পকেট থেকে টাকা বের করেন, একটি 500 টাকার পুরাতন নোট থাকে আর একটি নতুন নোট, এখন আপনি সেই দোকানদারকে 500 টাকার পুরাতন নোট দিবেন, নতুন নোট তো দিবেন না, না সে পুরানো নোট 499 টাকার, না সে নতুন নোট 501 টাকার, উভয় নোটের মূল্য একই। কিন্তু সেই জাতীয় নোটের সাথে, নতুন নোটের সাথে যে আমাদের মনের আকর্ষণ, তা দেখে চোখে চমক আসে, তা দ্বারা অন্তর শীতল হয়ে যায়। নতুন নোট যখন দেখানো হয়, ঈদের সালামিতে যদি পুরাতন নোট দেন, লোকটির মুড খারাপ হয়ে যায়। ঈদ যখন আসে তখন আমাদের এখানে নোটের ছড়াছড়ি বেশি হয়, বিবাহের মধ্যেও নতুন নোট। যদি আপনার ঘরে কোনো পুরাতন নোট থাকে, ভাই নোট তো নোটই, যিনি উপার্জন করেছেন তাকে জিজ্ঞাসা করুন, তিনি নোট পেয়েছেন কিভাবে পেয়েছেন? ঠিক আছে, তিনি বেতন গ্রহণের সময় কখনো বলেননি যে আমাকে সব নতুন নোট দিন, যা পেয়েছেন তা নিয়েছেন, কখনো কখনো ছেঁড়া নোটও ঘরের মধ্যে এসে ট্যাপ লাগিয়ে দিতেন। কিন্তু যদি এভাবে ঘরে বলেন, বিবাহের মধ্যে আপনি এই 1200 টাকা দিয়ে দিন, নতুন নোট দিবেন, নতুন নোট, মানুষ নতুন নোট কোথা থেকে দিবে? তারা কি নোটের ফ্যাক্টরি বসিয়েছেন? নতুন নোট কোথা থেকে নিয়ে দিবেন? এভাবে নোটের মধ্যে আমরা বিরাট পার্থক্য করেছি। নোটের মধ্যে আমরা, একটি হলো অসম্পূর্ণ নোট, একটি হলো পূর্ণ নোট। পুরাতন নোট অসম্পূর্ণ নোট হয়ে যায় এবং নতুন নোট পূর্ণ নোট হয়ে যায়, এবং যখন সেটি পুরাতন হয়ে যায় তখন অসম্পূর্ণ হয়ে যায়। তাই এটা আমাদের আশ্চর্য ও দুর্লভ, অর্থাৎ এক আশ্চর্য এবং দুর্লভ ধরনের স্বভাব, এবং বড় হতভাগ করার মতো স্বভাব। এমন স্বভাবকে যাচাই করুন, মানুষকে কষ্ট দিবেন না। যে সময়টা দেওয়া হয়েছে সেই সময় অনুযায়ী কাজ করুন, যে সময়ের আহ্বান করা হয়েছে সেই সময় তাকে কাজ করে দিন। যদি কেউ মসজিদের জন্য ডোনেশনের কমিটমেন্ট করে থাকেন, তবে সে আসার পূর্বে আপনি তার কমিটমেন্ট তাকে পৌঁছে দিন। তিনি তার ঘরটির জন্য আপনার নিকট টাকা চাচ্ছেন না, কোনো কর্জ চাচ্ছেন না। যে মসজিদের জন্য তার নিকট টাকা চেয়েছেন, জানানে যে সে মসজিদে নামাজ পড়তে পারবে কি না, যার জন্য মসজিদ বানিয়েছেন, অন্য এলাকায়ও মসজিদ বানিয়ে থাকেন, আল্লাহর ঘর বানিয়ে থাকেন, আপনি সেখানেও কমিটমেন্ট করেছেন, তিনি তো আল্লাহর জন্য চেয়েছেন, আল্লাহর ঘরের জন্য চেয়েছেন, আপনি নিয়ে গিয়ে প্রদান করবেন, ভাই আপনি যে যোগাযোগ করেছিলেন এটা আমি নিজেই নিয়ে এসেছি। এমন যেন না হয় পরে আসুন পরে আসুন পরে আসুন। চাঁদা উসুলকারী বেসিক্যালি ক্ষমা করবেন, চাঁদা উসুলকারী যারা দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য যারা আপনার নিকট চাঁদা নিচ্ছেন তারা হলেন আপনার উপকারী। তারা আপনার টাকাগুলো ভালো কাজে ব্যবহার করবেন, তারা আপনাকে নিয়ে যায় ভালো কাজের মধ্যে এবং সময় অতিবাহিত করেন, তখন আপনি তাদের শুকরিয়া আদায় করুন। আপনার অনেক শুকরিয়া, আপনি আমাকে এত ভালো কাজে নিয়ে গেলেন, ইজতেমায় নিলেন, মাদানী কাফেলায় নিলেন, মাশাআল্লাহ, আপনার মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের এত কথা শোনার সুযোগ হয়েছে, শুকরিয়া আদায় করুন। বরং আপনি তার উপর অনুগ্রহ করেননি, ভাই আমি আপনার কাছে এসেছি, ভাই আপনি তাকে কিসের এত টাকা দেওয়ার জন্য এসেছেন অথবা তার ঘরে খরচ দেওয়ার জন্য এসেছেন। তারা আমাদের অনুগ্রহকারী হয়ে থাকে, তারা আমাদের উপর উপকার করেন, মেহরবানি করেন, কেননা তারা এই কাজের জন্য কোনো বেতন পায় না, কোনো টাকা পায় না। তারা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির নিয়ত রাখেন, তারাও সওয়াব পাবেন। আপনি যদি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য যান তবে ইনশাআল্লাহ আপনিও সওয়াব পাবেন, উভয়ে সওয়াবের জন্য করুন, মদিনা মদিনা করুন। কে কার উপর কি অনুগ্রহ এবং তার উপর খোটা দিবেন না, আল্লাহ তৌফিক দিয়েছেন তাই তার কাছে গিয়েছেন। সৌভাগ্য ছিল যে যার জন্য আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন যে আমার এই বান্দার কাছে গিয়ে আমার দাওয়াত দাও, তাকে দিনের দিকে নিয়ে আসো। এটা সেই বান্দার উপর রবের দয়া, গমনকারীর জন্য তার উপর দয়া নয়, তাই এটা কোনো কারো উপর অনুগ্রহ নয়। এইসব কিছু আল্লাহ তাআলার দয়া যা তিনি আপনাকে, আমাদেরকে নেকির তৌফিক দান করেছেন। এভাবে যদি কেউ আসে তাকে কষ্ট দেওয়ার পরিবর্তে, স্পেশালি যদি আল্লাহ এবং তার রসুলের জন্য আসেন, চাঁদার জন্য আসেন, নেকির কাজের জন্য আসেন, তাকে বাসায় এনে অভিবাদন করুন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত তিনি যে ফকির ও মিসকিনদের দাওয়াত সম্পর্কে যা বলেছেন, তাদেরকে আপ্যায়ন করা হোক, খাওয়ানো হোক, নর্মালভাবে যেমন সাধারণত মানুষ পরস্পরে একত্রে খায়, তিনি বলেন যে তাকে আহ্বান করে তাকে ডেকে এনে অনুগ্রহ করেননি, তিনি এসে আপনার উপর দয়া করেছেন, তাকে অভিবাদন জানান। আলা হযরত এ পর্যন্ত বলেছেন যে তাকে অভিবাদন করুন, উত্তম রূপে আতিথ্য করুন, যাতে তাদের মন বড় হয় এবং তাদের অন্তর খুশি হয়, অর্থাৎ তাদেরকে আদর যত্ন করে পানাহার করা। এবং এই ফকির মিসকিনদেরকে এমনিতে কেউ দাওয়াত দেয় না, যদি চলে আসে তখন তাদের উপর উল্টো অনুগ্রহ দেখানো হয়, মা আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদের এমন নিয়ম রীতি সঠিক নয়। এই সকল অভ্যাস, যে অভ্যাসটি এখন আমি ডিসকাস করছি সেটাও নিয়ে নিন, দেরি করার অভ্যাস, লেট করার অভ্যাস। তো দয়া করে আমাদের যে দেরি করার অভ্যাস সেটা শেষ করে দিন। কোথাও যেতে হলে তাহলে দেরি করে যায়, কোথাও থেকে উঠতে হলে দেরি করে ওঠেন, কিছু করতে হলে লেট করেন, দেরি করেন, কিছু করতে হলে লেট করে দেরি করে করেন, যখন ঘুমাতে হয় তবে দেরি করে ঘুমাই, জাগ্রত হতে হলে দেরি করে জাগ্রত হয়, যে কাজটি করেন তা দেরিতে করেন। তাই এমন লেট করা, দেরি করা, ধীর গতিতে করা অলসতার কারণে হয়ে থাকে এবং কখনো অলসতার কারণে হয় না। অতএব এই অভ্যাসটি মন্দ, এটি অনেক অনেক খারাপ অভ্যাস। কাউকে যদি আপনি টাইম দিয়ে থাকেন, টাইম মতে দুই মিনিট পূর্বে যান এবং সম্ভব হলে দুই মিনিট পূর্বে আরম্ভ করুন। আমরা এক স্থানে সাক্ষাতের জন্য গিয়েছিলাম, একজন খুবই পরিচিত ব্যক্তি ছিলেন, দেখা করতে গিয়েছিলাম, প্রায় এক ঘন্টা মতো কার্যক্রম ছিল, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমরা সঠিক সময়ে পৌঁছে গেলাম, সময় মতো আমাদের আলোচনা আরম্ভ হল, 35-40 মিনিটে শেষ হয়েছে, যা কথা বলার ছিল অনুমতি দিল, বিদায় নিলাম। যিনি সাক্ষাতের অ্যারেঞ্জ করেছিলেন তিনি বের হয়ে আমাদের এত শুকর আদায় করলেন, আপনি তো তাক লাগিয়ে দিলেন, এর পূর্বে কোনো ব্যক্তি স্বয়ং বিজি হয়ে থাকে, ঘণ্টাখানেকের জন্য কমিটমেন্ট করেছেন, এক্সকিউজ করেন, আপনি প্রথমবারই দাঁড়িয়ে গেলেন, এই কাজটি তার এতই ভালো লাগলো, ভাই আপনি অবসর হলেন যেতে পারেন, অপরেরও টাইম বাঁচিয়েছেন, নিজেরও টাইম বাঁচিয়েছেন। তো আমি বললাম, যিনি সময়ের গুরুত্ব জানেন তিনি অন্যের সময়ের গুরুত্ব দেন, যিনি সময়ের মূল্যায়ন করেন না তিনি কারো সময়ের মূল্যায়ন করেন না। কাজ শেষ হলে বেরিয়ে যান, সময় মতো চলে আসুন। যে এক যুবকের প্রশিক্ষণ ঘরে হয়েছিল সেটা খুবই উত্তম প্রশিক্ষণ ছিল, খুবই সমাধানপূর্ণ প্রশিক্ষণ ছিল, নিজের মতো করে বর্ণনা করব, আমার কাছে তার মতো ওয়ার্ড নেই, খুব ভালো প্রশিক্ষণ ছিল, কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল যে সে ভালো স্থানে স্বাধীন মতে চাকরি হওয়া, বাড়িতে কিছু প্রবলেম ছিল, এটা করে দাও ওটা করে দাও, সে বিরক্ত হয়ে যেত, ঘর যেন ডিসিপ্লিনের ঘর, হ্যাঁ প্রত্যেক মুহূর্তে এটা বন্ধ করো, লাইট বন্ধ করো, কল বন্ধ করে দাও, পানি পড়ছে, ইত্যাদি ইত্যাদি, ডিসিপ্লিন হাউস ছিল। সে যুবক একেবারে অসন্তুষ্ট ছিল। বাহিরে কোথাও গিয়ে চাকরি করি, এখানে খুবই বিরক্ত লাগছে, কিছুদিন বাহিরে থাকি। তিনি কিছুদিনের জন্য ভ্যাকেন্সি পেলেন। সে ভ্যাকেন্সি ছিল ওভারসিজের, বাহিরে ছিল। সে ভ্যাকেন্সি অন্য শহরে ছিল। সেখানে গিয়ে জব ইন্টারভিউ দিব। ঠিক আছে, এখান থেকে চলে যাব, এ বন্দি জীবন আমার আর ভালো লাগছে না। তিনি যখন ইন্টারভিউ দেওয়ার জন্য পৌঁছালেন, ইন্টারভিউ ছিল উপরের ফ্লোরের উপর। বড় বড় কোয়ালিফাইড লোক যেতেন ইন্টারভিউ দিতেন, এতটুকু মুখ নিয়ে ফিরে আসতেন, তার জব হয়নি। ভাবলেন, এত বড় লোকেরা পায়নি, আমি কিভাবে পাব। অথপর তার পালা আসলো, তিনি উপরে যেতে লাগলেন। ওঠার সময় তিনি দেখলেন যে লাইট জ্বলছে, বিনা প্রয়োজনে লাইট জ্বলছে। তিনি লাইট, তার এমনই অভ্যাস ছিল, তার এমনই প্রশিক্ষণ ছিল, তিনি লাইট অফ করে দিলেন। উপরে পৌঁছালেন, কুলার থেকে পানি টপকে পড়ছে। যেখান দিয়ে পানি পড়ছে তিনি সেখানের পাইপ সেট করে দিলেন, পানি টপকানো বন্ধ করে দিলেন। উপরে যেতে যেতে করলেন, যেখানে ইন্টারভিউ ছিল সে কাজগুলো ঠিক করে দিলেন, যেগুলো তার নেচারের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। যখন ইন্টারভিউ দেওয়ার জন্য যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের সামনে বসলেন, তখন তারা জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? সে নাম বলল। লেটার লিখলেন যে আপনার জব কনফার্ম। ইন্টারভিউ তো হয়নি, জব কিভাবে হলো? এক্সপিরিয়েন্স লোকেরা তো জব পায়নি। আপনি যে উপরে চড়লেন, এই যে সিসি ক্যামেরা দেখছেন, এই ক্যামেরার মধ্যে তাকে বলা হলো তিনি কি কি করেছিলেন। আপনি যত কাজগুলো করেছেন এগুলো এমনিতে করেনি, এগুলো আমাদের ইন্টারভিউ আর এক্সাম ছিল। আমাদের এমন লোকের প্রয়োজন যার নিকট এসব কিছুর অনুভূতি আছে। এ পর্যন্ত যতজন এসেছেন, না এটা দৃষ্টিগোচর হলো না ওটা হলো, তাহলে এরা আমাদের এখানে কি কাজ করবে? আমাদের যে নেচারের প্রয়োজন সে নেচার আমরা আপনার উপর চড়তে চড়তে দেখেছি, তাই আমরা সে লোকটিকে পেয়ে গেলাম যাকে আমাদের প্রয়োজন। এটাই হলো ইন্টারভিউ। তার ঘরের অভ্যাসসমূহ, তার ঘরের ডিসিপ্লিন তাকে জব দেওয়াতে সফল হলো। এমন অভ্যাসগুলো আমাদের হওয়া উচিত। অভ্যাসগুলো যদি ভালো হয়, এটা আপনার দুনিয়া তো কাজে আসবে, ইনশাল্লাহ আখিরাতেও কাজে আসবে। এমন ডিলে এর অভ্যাস এভাবে ধীরে প্রকৃতির স্বভাব হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। কিতাবে লিখা আছে, কাল আগামীকাল করব, কালকে করে নেব ভাই, এটা দুর্বল মানুষের কথা। এবং ইংলিশে প্রবাদ আছে, টুমোরো নেভার কাম, ডু ইউর ওয়ার্ক টুডে, আগামীকাল এটা আসে না, আপনি আজকের কাজ আজকেই করে নিন।
ঠিক আছে, কল।
লাকসাম থেকে শওকত আত্তারি, প্রিয় নিগ্রানী সুরা এবং সালমান ভাইয়ের অনেক প্রিয় অনুষ্ঠান আমাদের অভ্যাসসমূহ, মাশাআল্লাহ অনেক চমৎকার অনুষ্ঠান। আজ আপনার অনুষ্ঠানে এটাও বলে দিন যে এই অনুষ্ঠানের নাম আমাদের অভ্যাসসমূহ, এটা কি নিগ্রানের সুরা রেখেছিলেন নাকি সালমান ভাই রেখেছিলেন? এবং এছাড়াও হুজুর, আমি আজ আপনার খিদমতে যে পেশ করতে চাই তা হলো, কিছু লোকের অভ্যাস হলো যে তারা সবসময় অপরিষ্কার থাকে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন বা ক্লিন থাকে না, এটাও তাদের অভ্যাস হয়ে থাকে যে সর্বদা ময়লাযুক্ত পোশাকের মধ্যে থাকে এবং খুব কম গোসল করে। তাদের যদি টুপি থাকে সেটাও অপরিষ্কার থাকে, ড্রেসও অপরিষ্কার থাকে, জুতাও অপরিষ্কার থাকে এবং তাদের থেকে দুর্গন্ধ ছড়ায়। এইভাবে তারা মসজিদের দিকেও আসে এবং মসজিদের নামাজিদের সমস্যা হয়ে যায়। আজ এই সম্পর্কে কিছু আমাদেরকে মাদানিফুল প্রদান করুন।
অনেক শুকরিয়া, আপনাকে অনেক অনেক শুকরিয়া। নাম আপনি রেখেছেন?
আমি রাখি নাই।
আপনি রাখেননি?
এই প্রোগ্রামের নাম নিগ্রাসুর রেখেছিলেন। এবং এতে কি হয়েছিল তা আপনাকে কখন নিগ্রাসুরের সাথে অনুষ্ঠানে বসলে বলবো, তা এখন বলবো না।
এটি আপনি অনেক উত্তম দৃষ্টি আকর্ষণ করেছেন যে অনেক লোকের অভ্যাস হলো যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করা দূরের কথা, এমন মনে হয় যে তারা পরিষ্কার থাকাটাই পছন্দ করে না। ভাই, প্রতিদিন কে পরিষ্কার থাকবে? প্রতিদিন কে গোসল করবে? আমি কতক লোককে দেখেছি, দেখতে বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ লোক, তাদের গোফ কাটারও সময় হয় না। তাদের গোফ কোথা থেকে কোথায় বেরিয়ে গেল এবং মানুষ তাদের দাড়িরও তাও, অর্থাৎ প্রপারলি যাকে বলা হয় তাও সেট করে রাখেন না। এমন কি তাদের মাথার চুলও যেভাবে হয়, অর্থাৎ সেগুলো বড় এলোমেলোভাবে হয়ে থাকে, তেল ব্যবহার করা উচিত। কারোর সাথে যদি সাক্ষাৎকারে যান, বিশেষ করে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। তিনি যখন কারোর সাথে সাক্ষাতে যেতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর আশ্চর্য হতেন এবং তিনি পছন্দ করতেন যে এটা উত্তম জিনিস। যখন বান্দা তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, তখন নিজেকে সাজিয়ে যান। আল্লাহ সুন্দর এবং সুন্দরকে পছন্দ করেন। সুন্নাতের মধ্যেও সুন্দর রয়েছে, সুন্নাতের মধ্যেও সরলতা রয়েছে, সুন্নাতের মধ্যে উৎকৃষ্টতাও রয়েছে, এটা মনে রাখবেন। তো কিছু ব্যক্তির বাস্তবে এমন অভ্যাস হয়ে থাকে যে তারা নখ কাটে না, বড় বড় নখ রাখে, নখে ময়লা জমে যায়। তাদের মোজা যে সক্সগুলো আছে সেগুলো হতে দুর্ভাগ্যবশত দুর্গন্ধ বের হয়, তাদের জুতা হতেও অনেক সময় দুর্গন্ধ বের হয়। আর হ্যাঁ, আপনি যেগুলো বলেছেন তা হয়। তাদের কোনো কোনো সময় চুলের পাশ থেকে, ঘাড়ের পাশ থেকে তাদের নিকট যদি বসেন তখন দুর্গন্ধের ঘ্রাণ আসে। তাদের ঘাম থেকে কখনো কখনো ঘামের মধ্যে খুব কঠিন দুর্গন্ধ হয়। তারা সেগুলোর প্রতি গুরুত্ব দেয় না যে দুইবার তিনবার গোসল করবে, নিজের শরীরের উপর পানি দিবে, ভালোভাবে সাবান মালিশ করবে, যাতে শরীরের যে দুর্গন্ধ, ঘামের যে দুর্গন্ধ রয়েছে তা দূর করার চেষ্টা করুন। এর দ্বারা মানুষের কষ্ট হয়, বরং দুর্গন্ধ এমন যার কারণে ফিরিস্তাদেরও কষ্ট হয়। এবং দুর্গন্ধ নিয়ে যেমন আপনি বর্ণনা করেছেন, দুর্গন্ধ সহকারে মসজিদে প্রবেশ করা এটাও হারাম। তাই এজন্য আপনি নিজের মুখকে, দাঁতগুলোকে, নিজের চেহারাকে, নিজের পোশাককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ময়লাযুক্ত পোশাক আল্লাহ তাআলার জিকির করে না। অতএব নিজের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, দাগ স্পট না থাকা, যেখানে যান তো আপনি সুযোগ মতে সেটার প্রপারলি গুরুত্ব দেওয়া, কিন্তু সাদা শীতে এবং সুন্নাতকে সর্বদা রাখবেন। এতে অনেকের অ্যাট্রাকশন রয়েছে। কিছু লোক এ অ্যাট্রাকশনের নামে সাদা শীতে হতে বেরিয়ে যায়। তারা এমন এক নিয়ম পদ্ধতির দিকে চলে যায় যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং হলো এই, যেটা অর্থাৎ অভিজ্ঞতা হল যে মানুষেরা তাদেরকে এত বেশি পছন্দ করে না, তাদের পার্সোনালিটিকে সেই নিয়ম পদ্ধতিতে স্যুট করে না। কখনো কখনো এমন পার্সোনালিটি রয়েছে জ্ঞানের পার্সোনালিটিও হয়ে থাকে। তো দেখুন, এই নিয়মের অনেক জিনিস থাকে তা স্যুট করে না, সেগুলো তাদের স্বভাব। ড্রেসিং আছে না, ড্রেসিং, ড্রেসিং আপনার স্বভাবের পরিচয় দেয়। দেখুন, আমাদের বড়জনেরা, আমার পিতা বলতেন আল্লাহ তাকে অসংখ্য কৃপায় ডুবে রাখুক, আমাদের বয়স্ক লোকেরা যারা ছিলেন, যখন কোনো যুবক দেখা করতে আসত তখন তাদের জুতা দেখতেন। কেন? কেননা জুতা যদি পরিষ্কার থাকে তাহলে মানুষের কর্মকাণ্ড এবং স্বভাব পরিষ্কার হবে। জুতা পায়ে দিয়ে চলি তো, আপনি দেখুন অনেক লোক জুতা পরিষ্কার রাখেন, স্যান্ডেলও পরিষ্কার রাখে। পরিষ্কার পরিচ্ছন্নতা হল দিনের, ইসলামের খুবই সুন্দর টপিক। এবং বাস্তব এটাই যে বর্তমানে করোনা ভাইরাস লক্ষ মানুষকে বুঝিয়ে দিয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কত যে গুরুত্ব, এবং অধিক জোর দিচ্ছে পরিষ্কারের ব্যাপারে। হাত ধুয়ে নিন, নিজেকে পরিষ্কার রাখুন, অপরিষ্কার হতে নিজেকে রক্ষা করুন। সুরক্ষার জন্য যে সতর্কতা বর্ণনা করা হয়েছে, এই পরিষ্কার পরিচ্ছন্নতার বর্ণনা তো রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কম বেশি 1400 বছর পূর্বে আমাদেরকে ইরশাদ করেছিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং নিট অ্যান্ড ক্লিন থাকুন, এবং গোসল করার, ধৌত করার অভ্যাস গড়ুন, পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস রাখুন। এখন যে পরিষ্কার পরিচ্ছন্নতার আলোচনা হচ্ছে, এটা কেবল নিজের জন্য সীমাবদ্ধ থাকে না, এদের ঘরেও একই রকম অবস্থা। আপনি যদি কারো অভ্যাস বুঝতে চান, সালমান ভাই এর স্বভাবের মধ্যে কত মনোরম রয়েছে এবং তার ডিসিপ্লিন, নেচার কেমন, তাই আপনি কয়েকটি স্থানের যাচাই করুন তার সাথে। উদাহরণস্বরূপ তার রাইটিং টেবিল দেখুন, সেটা অর্থাৎ নিজের কলম হাতে খুঁজে পাচ্ছে না, কোথায় রাখলাম ইত্যাদি। সমস্যা হলো এই, যিনি চশমা ব্যবহার করেন তিনি চশমা ছাড়া দেখতে পাচ্ছেন না, তিনি চশমা খুলে কোথায় রাখলেন তা ভুলে গেলেন। চশমা কোথায় রাখলাম ভাই, চশমা খোঁজার জন্য কোথা থেকে চশমা আনব? কেননা তার চশমা রেখে ভুলে যাওয়ার অভ্যাস আছে। যেখানে ইচ্ছা রেখে দেয়, চাবি যেখানে ইচ্ছা রেখে দেয়, পোশাক যেখানে ইচ্ছা রেখে দেয়। অপরিষ্কার পোশাকের স্থানে পরিষ্কার পোশাক রাখা, পরিষ্কার পোশাকের স্থানে অপরিষ্কার পোশাক রাখা, অর্থাৎ এটা একটা পরিপূর্ণ বন্টন। আমাদের একটি ডিসিপ্লিনের স্বভাব হওয়া উচিত। ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, আপনার বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, আপনার বালিশের কভার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, এবং আমি তো বালিশের কভার সম্পর্কে নিয়মিত পড়েছি যে বেডশিট এবং বালিশের কভার এগুলো কিছুদিন পরপর পরিবর্তন করা উচিত। যেগুলোর মধ্যে ময়লা আবর্জনা জমা হয়ে আপনাকে অসুস্থ করে দিবে, নিঃশ্বাসের মাধ্যমে ময়লা আবর্জনা ভেতরে প্রবেশ করবে, যার দরুন অসুস্থ হয়ে যায়। ঘাড়ের দিক দিয়ে যে ময়লা ইত্যাদি হয়ে থাকে তা ঘাড়ের মধ্যে অ্যালার্জি সৃষ্টি হতে পারে। এগুলো অনেক ক্ষতিকর বিষয়। এগুলো হতে বাঁচার একমাত্র উপায় হল পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা। যদি পিতামাতা সন্তানদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, নিট অ্যান্ড ক্লিন রাখেন, তাদেরকে ভালোভাবে তেল লাগান, তাদের চুল আশ্রিয়ে দেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যদি মায়ের অভ্যাস হয়, আমার ছেলে মেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এবং একেবারে নিট অ্যান্ড ক্লিন হোক, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা এইসব বিষয়ের পবিত্রতার ব্যাপারে তাদেরকে একটি সময় মতে অভ্যাস গড়ে তুলব। এটি পাক, এটি না পাক, এটি করা উচিত নয়, এটি করা উচিত, বাবা এটা পরিষ্কার করো, টেবিলটা পরিষ্কার করো, দস্তরখানাটি পরিষ্কার করো, দেখো জমিনে দাগ পড়েছে সেটা পরিষ্কার করে নাও, জমিন পরিষ্কার দেখা চাই, বাবা নিজের আঙ্গুল পরিষ্কার করো, বাবা এটা পরিষ্কার করো। তার সাথে যখন এমন করবেন তখন তার নেচার হবে যে পরিষ্কার পরিষ্কার পরিষ্কার, সে পরিষ্কারই থাকবে। যদি বাল্যকাল হতে পরিষ্কার না রাখেন কিভাবে পরিষ্কার থাকবে?
ঠিক কথা। জি কল।
মোহাম্মদ শাহবাজ আত্তারি, রাজশাহীতে কাজ করছি। মাশাল্লাহ, নিগ্রানিসুরার অনুষ্ঠান খুব সুন্দরভাবে যাচ্ছে। হাজি ইমরান সাহেবের দরবারে আরোজ হলো যে কিছু এমনও অভ্যাস হয়ে থাকে যে কখনো কখনো মাধানি মাসোয়ারাগুলোতে অথবা তেমন কারোর সাথে কথাবার্তা বলার সময় তখন এই একটি অভ্যাসও সামনে আসে যে মানুষ নিজের কথার উপর অটল থাকেন, নিজের মতামতকে সঠিক মনে করেন, তাই এমন অভ্যাস সম্পর্কে আপনি বলেন।
এতে কখনো কখনো অহংকারের স্বভাব চলে আসে। আমি ঠিকই আছি, বরং দাওয়াতে ইসলামী আমাদের এই প্রশিক্ষণ দিয়েছেন যে আপনি যখনই পরামর্শ দিবেন, মতামত দিবেন, তখন অসম্পূর্ণ পরামর্শ বলে দিন। আমার মতামত হলো অসম্পূর্ণ, আরজ করছি। আপনি যখন পরামর্শ দিচ্ছেন তাই পরামর্শের জন্য সামনের ব্যক্তির অধিকার রয়েছে যে তিনি গ্রহণ করুক বা না করুক পরামর্শ সম্পর্কে, এবং যদি নিজের পরামর্শ গ্রহণ না করে তবে নিজের দুর্বলতা মনে করা উচিত। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলাহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবিগণকে কোনো কোনো বিষয়ে পরামর্শ দিতেন, সেগুলো হলো পরামর্শ। হুকুম করা তো প্রশ্নই আসে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলাহি ওয়াসাল্লাম কোন কাজ করার হুকুম করবেন এবং কোন সাহাবি সে হুকুম পূর্ণ করবে না কিভাবে হতে পারে? অসম্ভব। কিন্তু কোন কোন স্থানে পরামর্শ সম্পর্কে সাহাবাই কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার পরামর্শ? ইরশাদ করেন, জি আমার পরামর্শ, এবং পরামর্শ গ্রহণ না করলে শরীয়তের কোনো ধরনের বিধান সম্পর্কে আমি পড়িনি। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলাহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কোনো কিছু প্রকাশ করেননি। তাই সবসময় মনে রাখবেন, আপনি যখন পরামর্শ দিবেন, ইনারা আমাকে পরামর্শ দিলেন যে ইমরান তুমি এভাবে করো, পরামর্শ ছিল, আমি করলাম না, এমন নয় যে তিনি তো পরামর্শ গ্রহণ করেন না, তাকে বলে কি লাভ আছে? আপনার এমন আচরণ হওয়া উচিত নয়। এমন জিদ অথবা ইগো এগুলো আপনি শেষ করুন। কিন্তু একটি কথা আমি অবশ্যই আরজ করব, না চাওয়াতে পরামর্শ প্রদান করলে নিজের গুরুত্ব কমে যায়। সব সময় মনে রাখবেন, কিছু লোক না চাওয়াতে পরামর্শ দিয়ে থাকেন, না চাওয়াতে পরামর্শ দিচ্ছি, পরামর্শ চাওয়া হয়নি, আপনি কেন পরামর্শ দিচ্ছেন? আপনি পরামর্শ না দিন, না চাও
পরামর্শ দেয়া তো উচিত,
কথা প্রয়োজন,
দেয়া ব্যতীত দেখুন সে কথাটিও প্রয়োজন হয়, তার দৃষ্টি আকর্ষণ করা, অর্থাৎ এভাবে হয়।
অতঃপর তাতে প্রকাশ না করা, আমি না চাওয়াতে পরামর্শ দিলাম, আমি বলেছি যে না চাওয়াতে পরামর্শ দিয়ে দিলেন, ঠিক আছে দিয়ে দিলেন, অতঃপর সেটা গ্রহণ না করা অবস্থায় আপনার
রাগ করা উচিত নয়,
রাগ করা উচিত নয়, জিদ করা উচিত নয়, একঘেয়ামি করা উচিত নয়, নাথিং, এগুলো স্বয়ং বদ অভ্যাস এবং এগুলো আপনাকে ড্যামেজ করে দেয়। এবং আরেকটি কথা বলছি, যখন আপনি প্রশ্ন করলেন তখন আমার মনে হলো যে আপনার সম্পর্কে দাওয়াত ইসলামের সাথে এবং দাওয়াত ইসলামের সাংগঠনিক কোনো একটি দায়িত্ব আমার উপর রয়েছে, এটা আমার নেচার,
মাশাআল্লাহ।
তো এতে এটা হলো দ্বিতীয়টা, একটি হলো এই যে পরামর্শ গ্রহণ না করলে অসন্তুষ্ট হওয়া উচিত নয়, এবং কেউ যদি পরামর্শ গ্রহণ না করে তার পেছনে পড়া উচিত নয়, কারো গিবত করা উচিত নয়, তাকে পরামর্শ দিয়ে কী লাভ, সে তো গ্রহণ করে না। আপনি যদি এমন অবস্থায় প্রতিষ্ঠানের সাথে চলতে চান, টিমের সাথে চলতে চান, সেই মুহূর্তে আমরা সবসময় বলি অসন্তুষ্টির গুণটি একেবারেই শেষ করে দিন। কথায় কথায় অসন্তুষ্ট হওয়া যাদের স্বভাব রয়েছে তারা সংগঠনের সাথে এবং কোনো টিমের সাথে চলা তাদের জন্য এত সহজ হয় না, কথায় কথায় রেগে যায়, কথায় কথায় রেগে যায়। মনকে একটু বড় করুন, মানুষের স্বভাব, মানুষের নেচারের ধরন রয়েছে, আপনার নিজস্ব নেচার রয়েছে, আপনার নিজস্ব ধরন রয়েছে, এবং আমার নিজস্ব নেচার রয়েছে, আমার নিজস্ব ধরন রয়েছে। এখন লক্ষ মানুষের মাঝে অবস্থানকারী লোক যদি অসন্তুষ্টির লোগো ব্যানার হাতে নিয়ে চলে যে আমি অসন্তুষ্ট হচ্ছি, আমি অসন্তুষ্ট হচ্ছি, কথায় কথায় লেখা হয়েছে যে আমি অসন্তুষ্ট হচ্ছি, আমি অসন্তুষ্ট হচ্ছি, ঠিক আছে ভাইয়া, অসন্তুষ্ট হন, আপনার নামই রাখা হোক, কে এসেছে আমি অসন্তুষ্ট হই, এইভাবে তো আর হয় না।
এক ছেলের কথা আমার মনে পড়েছে যে সে তার পরিবারের মধ্যে এমন ছিল যে কোনো ধরনের কথা যদি হতো তখন সে বলতো যে আমি অসন্তুষ্ট হই। যখন সে বলতো আমি অসন্তুষ্ট, অতপর কি হলো পরবর্তীতে দেখা গেছে এখন তার মা বাবা কি করতে শুরু করলেন, ঠিক আছে তুমি অসন্তুষ্ট হয়ে যাও, তুমি অসন্তুষ্ট হয়ে যাও, পরবর্তীতে এভাবে হলো।
মূলত এই যে কথায় কথায় অসন্তুষ্ট হওয়া, রেগে যাওয়া, এগুলো সুন্দর দেখায় না, এগুলো নিজের পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে সুন্দর দেখায় না। সকলে তার ব্যাপারে আশঙ্কা করে, জি হ্যাঁ যদি আপনার মাঝে থাকে তাহলে আপনাকে ভয় করে, ভাই সে অসন্তুষ্ট হয়ে যাবে, তার সাথে কথা বলতেও শঙ্কা বোধ করে, কিছু করতে ভয় লাগে। আপনি কিছু লোককে দেখেছেন যে বারবার এসে জিজ্ঞাসা করছে যে কষ্ট হচ্ছে না তো, কোনো কষ্ট হচ্ছে না তো, ভালো আছেন? চিন্তা করা উচিত যে সে আপনাকে সত্যি অনেক সম্মান করছে অথবা সে আপনাকে ভয় করছে, এই দুইটি জিনিস। কেননা সে আপনার সাথে নর্মাল হয়, নর্মালের বাহিরে রয়েছে, হয়তো সে আপনাকে সত্যি অনেক ইজ্জত করে এবং আপনাকে অনেক মহাব্বত করে এবং আপনার বারবার জিজ্ঞাসা করা তার খুব ভালো লাগছে, সে চাই আপনি কিছু গ্রহণ করুন, অথবা সে আপনার অসন্তুষ্টকে ভয় পাচ্ছে। তিনি যদি অসন্তুষ্ট হন খুব খারাপ হবে, সব ব্যাপার কর্মকাণ্ড এদিক সেদিক হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। নিজের ন্যাচারের মধ্যে বড় মন তৈরি করুন এবং নিজের উপর আগত কষ্টগুলো সহ্য করার চেষ্টা করুন। ভমিটিংয়ের অভ্যাস তৈরি করবেন না, মানুষ ভমিটিং করে নিজে তো হালকা হয়ে যায় কিন্তু পরিবেশ নষ্ট করে দেয়,
হাই হাই সম্পূর্ণ দুর্গন্ধ করে রাখে,
সম্পূর্ণ আবহাওয়া দুর্গন্ধ রাখে ভমিট, এটা আমি বুঝানোর জন্য বলেছি। স্বভাবের মধ্যে প্রশস্ততা তৈরি করুন, সহজ হয়ে যান। আমরা শুরুতে এই প্রোগ্রাম আরম্ভ করেছিলাম প্রিয় ইসলামী ভাইয়েরা একেবারে সহজ হয়ে যান, পরামর্শ গ্রহণ করাও সহজ হোক এবং পরামর্শ দেওয়াও সহজ হয়ে যাবে, আপনার নিকট কমপ্লেন করাও সহজ হবে, আপনার সাথে কোনো কাজও সহজভাবে হবে এবং নিরাপদ হওয়া, কেউ যেন এমন না বলে জানে নিরাপত্তা যদি দেন তাহলে আমি আরজ করব, তখন তিনি বলবেন না নিরাপত্তা নেই, ঠিক আছে আরজ করব না আমি যাচ্ছি, এমনটি হওয়া উচিত নয়। ভাই মদিনা মদিনা পার্সোনালিটি হয়ে যান,
মারহাবা মাশাআল্লাহ,
সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমার জান কুরবান, আমার পরিবার কুরবান, আমার সব কিছু কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর সব কিছু কুরবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো তার পবিত্র সত্তাকে যদি আমরা অধ্যয়ন করি, এত স্পেস ছিল, সুযোগ ছিল রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কথা বলার জন্য, সাহাবাকে বলুন, মহিলা সাহাবিকে বলুন, কথা বলার কত সুযোগ দেওয়া হতো, তারা কত যে কথা বলতেন, এর উপর সম্পূর্ণ টপিক রয়েছে। স্নেহ ছিল, নম্রতা ছিল, মহাব্বত ভালোবাসা ছিল। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার রব বলেন খুজিল আফওয়া, ক্ষমা করা গ্রহণ করুন, যদি আমাদের নসিব হতো।
হুজুর ক্ষমাও করেছেন এবং শ্রবণও করেছেন, কার কার কথা শুনছেন না, মানুষের শ্রবণ করেছেন, পশুদের শ্রবণ করেছেন, শুকনো বৃক্ষের শ্রবণ করেছেন, পাথরের শ্রবণ করেছেন,
আমাদের আবেদন শুনেছেন,
আমাদের আবেদন শুক্রিয়া, মারহাবা। জি কল,
আহমেদ আত্তারি বলছি। নিগ্রানে সুরার দরবারে আরজ হলো যে কিছু লোক এই জন্য পেট্রোল দেরি করে ভর্তি করেন, তার অপর বন্ধু মোটরসাইকেল নিয়ে চলে যায় এবং পেট্রোল ইত্যাদি নষ্ট করে চলে আসেন, এই জন্য কিছু লোক পেট্রোল সামান্য করে ভরে রাখেন, যেন কোথাও দূরে যেতে হলে তাকে পেট্রোল ভর্তি করতে হয়। পেট্রোল বেশি করে ভর্তি করে রাখলে অপর ব্যক্তি পেট্রোল নষ্ট করে দেয় এবং তাকে কিছু বলাও সম্ভব হয় না, এমন অবস্থার সম্মুখীন হয়। সে ব্যাপারে আপনার মতামত কি?
আপনি যদি আমার কথার প্রতি লক্ষ্য করেন, যখনই আমি এই বিষয়ে বলে থাকি আমি এ বাক্যটি বলেই করি, আপনাকেই করতে হবে, আপনাকেই চালাতে হবে, এটা আমি জানি, কিন্তু সবার সাথে নয়। উদাহরণস্বরূপ বড় ভাই জানেন যে যদি ঘরে আসেন তাহলে ছোট ভাই তার নিকট মোটরসাইকেল চাইবে, তাই তিনি পেট্রোল ভরেন না। ভাই যদি পেট্রোল নিই তবে সে ঘোরাফেরা করে শেষ করে চলে আসবে, কিন্তু প্রত্যেকের ব্যাপারে এমন হয় না, ঠিক আছে, এবং প্রত্যেকের কাছে তো মোটরসাইকেল থাকে না। অবশ্যই আমি তাদের জন্য এটা নিশ্চয় আরজ করব, যদিও সে আপন বড় ভাই হোক, আপনি আপনার ভাই থেকে উদাহরণস্বরূপ মোটরসাইকেল নিলেন, কার নিলেন, এই জাতীয় কিছু নিলেন, তাহলে অনুগ্রহ করে আদর্শ হিসেবে যতটুকু আপনি সফর করে আসলেন, উদাহরণস্বরূপ 2-4-6 কিলোমিটার, 10-20-50 কিলোমিটার আপনি সফর করলেন, যেখানেই গেলেন, যতটুকু টাকা আপনার মনে হয় আমি 200-300 টাকার পেট্রোল জ্বালিয়েছি অথবা 500 টাকার পেট্রোল জ্বালিয়েছি, তাই অনুগ্রহ করে যখনই ঘরে আসবেন গাড়ির মোটরসাইকেল নিয়ে তবে 500 টাকার পেট্রোল ভরে আপনি গাড়ি ফেরত দিন। এটা কি তার অনুগ্রহ কম ছিল যে তিনি আপনাকে গাড়ি অথবা মোটরসাইকেল দিলেন? এবং তিনি নিজে এত পেরেশানে থাকেন, কখনো কখনো মোটরসাইকেল বা গাড়ি নিয়ে স্টার্ট করেন অথবা পেট্রোল ট্যাঙ্কের ঢাকনা খুলবেন, তা নড়াচড়া করবেন, এবং বর্তমানে তো মোবাইলে লাইট থাকে, মোবাইলের লাইট দিয়ে দেখবেন। পেট্রোল যদি দেখা যায় তাহলে ঠিক আছে, পেট্রোল যদি দেখা না যায় তখন মনে মনে বলবে যে পেট্রোল ভরে রাখেনি, অতপর বলবে সে কাজটি শেষ হয়েছে আর কোনো সমস্যা নেই এবং সেটা দাঁড় করিয়ে রেখে চলে যাবে, সেটা আগে থেকেই শুকনো পড়ে রয়েছে, পেট্রোলের বৃষ্টি পড়েনি। এখন যখন দেখবেন যে পেট্রোল নড়ছে তখন সে কান লাগিয়ে শুনে টকটক শব্দ হচ্ছে কি না, সে ঢাকনা বন্ধ করে তখন নিয়ে আসবে, যখন ফেরত নিয়ে আসবে তখন শুকনো করে রাখবে। মোটর গাড়িতে পেট্রোল শেষ হয়েছে এবং মোটরসাইকেলের পেট্রোলও শেষ হয়েছে, যার থেকে নিয়েছেন তার এত হুঁশ থাকে না, তিনি কি কিক মেরে সোজা সামনে চলে যাবেন, গলির পাশে পৌঁছে পেট্রোল শেষ হয়ে গেল। নেক্সট টাইম যখন নিষেধ করেন তখন বলে ভাইকে নিষেধ করছেন, বন্ধুকে নিষেধ করছেন, বিপদের সময় কাজে লাগে না, ভাই তুমি তো তার জন্য বিপদ সৃষ্টি করেছ। এর কিছু আসে যায় না, অর্থাৎ কোনো আদর্শ, কোনো ম্যানার্স, কোনো নিয়মনীতি আমাদের কাছে নেই। আমাদের এখানে আদর্শের এত গুরুত্ব দেখছি যে যদি কাউকে, যেমন রমজান শরীফে যারা ঘরে ঘরে ইফতার প্রেরণ করেন, প্রতিবেশীদের মাঝে প্রেরণ করেন, তা উত্তম, এতে মহাব্বত বৃদ্ধি পায়, আশেপাশের লোকদের নিকট প্রেরণ করেন এবং খাওয়ান, তা খুবই ভালো কাজ, খাওয়ানো উচিত, মহাব্বত বাড়ে। আপনি এমন লোকদের আদর্শ দেখেছেন, সালমান ভাই কারো নিকট খাবার প্রেরণ করা হল, তখন তিনি খালি পাত্র প্রেরণ করেন না, কিছু সে পাত্রে খাবার বরং বলেন যে একদিন পরে দেব, পাত্রটিও খাবার ভর্তি করে প্রেরণ করেন, এটি উত্তম আদর্শ। যদিও ধৌত করে পাঠিয়ে দেন তবুও তার খারাপ লাগে না, এটা তো চান না যে সেটা ভর্তি করে পাঠিয়ে দেক, কিন্তু এটা এক উত্তম প্রশিক্ষণের কারণে হয়ে থাকে। যদি কেউ আপনাকে মোটরসাইকেল দেন, যদি কেউ আপনাকে গাড়ি দেন, এমন কিছু দিলেন, তাহলে আল্লাহকে ভয় করুন, আপনি তো কনভিন্স পেয়ে গেলেন, নেক্সট টাইমের জন্য কিছুটা পথ তৈরি করে রাখুন, বরং এটা আপনি বলে দিন, তো আমি গিয়েছি প্রায় 500 টাকার পেট্রোল ভরে দিয়েছে। তিনি বলবেন কি প্রয়োজন ছিল পেট্রোল ভরে দেওয়ার, তিনি তো খুশি হবেন, কি প্রয়োজন ছিল পেট্রোল ভরে দেওয়ার, আপনার অনেক কষ্ট হয়েছে, এভাবে ওইভাবে গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে ক্ষত বিক্ষত করে চলে আসে, কাদার উপর দিয়ে চালিয়ে আসে, ধুলোবালি লাগিয়ে নিয়ে আসে। অনেকের অভ্যাস হলো গাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কারো কারো এমন অভ্যাসও আছে গাড়িকে অফিস বানিয়ে রাখে। আপনি দেখবেন এদিকে পেপার রয়েছে, ওইদিকে ফাইল পড়ে আছে, টিফিন বক্স পড়ে আছে, এখানে পুরাতন জিনিসপত্র রয়েছে, পড়েই থাকে, কোনো পরোয়াই করে না, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে, অর্থাৎ সুগন্ধি ইত্যাদি ব্যবহার করা। এরা খুবই আশ্চর্য ধরনের মানুষ হয়ে থাকে, বিশ্বাস করুন এমনই হয়, কারো কারো গাড়িতে বসলে মনে হয় খুবই চমৎকার। এটা হলো তার পরিচয়, আমি আপনাকে বলছি, এটা ইন্ট্রোডাকশন। আপনার বাড়িতে যদি কেউ আসে তা ইন্ট্রোডাকশন, আপনার ঘরের বাথরুমে যদি যায় তাও আপনার ইন্ট্রোডাকশন, এগুলো সব ইন্ট্রোডাকশন, আপনার পরিচয়। অতএব নিজের অভ্যাসগুলো, স্বভাবগুলো শুদ্ধ করুন। মেহমান যদি বাড়িতে আসেন তিনি যেন আপনার পক্ষ থেকে উত্তম মন্তব্য নিয়ে যায়। আপনার বাড়িতে কোনো দুর্বলতা দেখলে মেহমান সেটার ঢঙ্কা বাজাবে এবং আপনার মনে কষ্ট দেবে, মেহমানের এমনটি করা উচিত নয়। তিনি গিয়ে নিজের কাজ সেরে পুনরায় ফিরে আসবেন, দুর্বলতা কিছু বা মন্দ কিছু দেখবেন কুফলে মদিনা লাগিয়ে রাখুন, চুপ থাকুন। আপনাকে আমি বলছি, যিনি আমন্ত্রণকারী হয়, আপনার ঘরে যদি কেউ আসেন উত্তম মন্তব্য করে যায়, আপনার কাছে আমার অনুরোধ।
মারহাবা, আমি দর্শক শ্রোতাদের নিকট একটি কথা শেয়ার করি, কথাটি হলো আপনার, কিন্তু সেটা
আপনি আমার নিকট কেন জিজ্ঞাসা করছেন? না, অনুমতি নেই,
প্রকাশ থাকে যে আপনি অনুমতি দিন।
এভাবে অনুমতির কি আছে, ব্যস্ত তো নয়, আপনি এভাবে প্রেশারাইজ করে অনুমতি নিচ্ছেন, আপনি নিতে থাকুন।
আমি একসময় আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ার মহান আস্থানাই, অর্থাৎ ওনার মহান দরবারে, এবং নিগ্রান সুরা নিজের ঘর হতে পানাহারের জিনিসপত্র নিয়ে গেলেন। সে পাত্র যখন আর ফেরত দেয়া হলো, তখন সে পাত্রটি ভর্তি করে আমির আহলে সুন্নাতের মহান দরবার থেকে তা নিগ্রান সুরাকে পেশ করা হলো। আলহামদুলিল্লাহ, এটাও একটা খুব চমৎকার বিষয়
ভাই। এটা তো সেই স্থান, খালি পাত্র নিয়ে ভর্তি করে আসি।
আল্লাহ আল্লাহ,
এখানে তো শূন্য হাতকেও পূর্ণ করে দেয়া হয়, এটা তো সেই দরবার।
সুবহানাল্লাহ, মারহাবা, জি সামনে চলি।
নিগ্রানে সুরার দরবারে আরজ হচ্ছে যে কিছু লোক তেল ভরে না। কোনো কোনো প্রতিষ্ঠান যেখানে দাঁড় করানো হয় সেখানে মোটরসাইকেল ইত্যাদি হতে পেট্রোল চুরি হয়ে যায়, পার্কিং বা যেখানে দাঁড় করিয়ে যায়। তাদের অবগত রয়েছে যে আমি যদি ফিরে আসি তখন পেট্রোল এক লিটার রয়েছে, সেখানে অর্ধেক লিটার হয়ে যায়। এমন ঘটনা হয়ে থাকে।
এটা হলো ভিন্ন অপারগতা। এটা ভিন্ন অপারগতা যে সেটা চুরি হয়ে যায়, তখন তারা কৌশল করেন যে কি ভরে রাখব, এবং আল্লাহ সে চোরদেরকে হেদায়েত দিক। অক্টেনের দাম কত? এক
লিটারের দাম
89.90 টাকা, 100 টাকারও কম এক লিটার অক্টেনের দাম। এটা কি ভালো কাজ? 50-100 টাকার অক্টেন বের করে চুরি করে নিলেন, এটা চুরি? এটা হলো চুরি?
আমি আপনাকে একটি কথা বলব,
এটা হলো চুরি।
আপনি অবাক হয়ে যাবেন এটা শুনে। এক ব্যক্তি মেকানিক্যাল কাজ করত, ফ্যান ইত্যাদি মেরামত করত, ডিভাইস করত। এক ব্যক্তি তার গাড়ি দাঁড় করালেন। তখন সেই লোকটি কি করল, সে উক্ত ব্যক্তির গাড়ি হতে পেট্রোল বের করে নিল এবং সে অর্ধেক বোতল ভর্তি করে নিল। এই মুহূর্তে লোকটি চলে আসলেন। তিনি বলেন, ভাই এটা কি করছেন? আমার বাইক থেকে পেট্রোল এখন সে তার কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে কি করল, নিন অর্ধেক বোতল পেট্রোল বের করেছি, বেশি তো বের করুনি।
লেট করে আসতেন, আপনার তাড়াতাড়ি আসার কি প্রয়োজন ছিল? বোতল পূর্ণ হওয়ার সুযোগ তো দিতেন।
আল্লাহ আকবার,
আল্লাহর পানা, আল্লাহর পানা। এটা খুবই নিন্দনীয় এবং খুবই আশ্চর্য ধরনের অভ্যাস। অবশ্যই সে সকল মানুষের অনেক কষ্ট হয়, ফিরে এসে দেখেন যে তাদের পেট্রোল বের করে নিয়েছে। কারো কারো কারের পেট্রোল চুরি হয়ে যায়। আমি দেখেছি কোনো লোকের কারের পাশের মিরর চুরি হয়ে যায়, সে লোকটি পুনরায় তা লাগাতে পারেন না। কারো বাম্পার চুরি হয়ে যায়, কারো উইল ক্যাপ চুরি হয়ে যায়। আল্লাহ তালা সে সকল চোরকে এবং সে সকল লুটরাজদেরকে হেদায়েত দান করুক। এবং শুধু নেকির দাওয়াত যত প্রসার হবে ইনশাআল্লাহ এই ধরনের করাপশনও কমতে থাকবে
ইনশাআল্লাহ। জি কল।
আমি মোহাম্মদ আশরাফ জনাব, আমি কুমিল্লা থেকে বলছি। নিগরানের সুরার দরবারে আমার প্রশ্ন হলো যে মাশাআল্লাহ, যেমন আপনি উৎসাহ দিলেন মোটর বাইকের পেট্রোলের ব্যাপারে, আমার নিজস্ব কোনো বাইক নেই, কিন্তু আমার একটা অভ্যাস রয়েছে। যেমন আপনি বলেছিলেন যখন মাদানী কথোপকথন হতো সেখানে আপনিও বলেছিলেন যে পেট্রোল যদিও থাকে তারপরও আপনি ভর্তি করুন, কেননা নিশ্চয় যখন শেষ হয়ে যাবে তখন সেটা টেনে টেনে পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে যেতে হবে। যদি নিজের হয় তাতে আগে থেকে পেট্রোল ভর্তি করা উচিত। এছাড়া যেমন আপনি উৎসাহ দিলেন যে কোনো এক সময় কোনো একজনের গাড়ি নেওয়ার সুযোগ হলো, আমি চাইলাম যে পেট্রোল পাম্পে গিয়ে সেটাতেও পেট্রোল ভর্তি করব। যখন আমি পেট্রোলের ট্যাঙ্কি খুললাম তখন সেটা একেবারে কানায় কানায় ভর্তি ছিল। তখন আমার মনে পড়ল, যেমন আপনি উৎসাহ দিয়েছিলেন যে যদি আমরা কারো কোনো জিনিস ব্যবহার করি তখন তাকে কিছু না কিছু বেনিফিট দেওয়া উচিত। অতঃপর আমি 100 টাকার পেট্রোল ভর্তি করে দিয়েছি। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
এটি উত্তম চরিত্র। উপকারের বিনিময়ে কি কেবল উপকারী, তাই এটি উত্তম অভ্যাস। যদি কারো গাড়ি নিয়ে সেটা ফেরত দেন, পরিষ্কার করে দিন, সেটার ট্যাঙ্কি পরিষ্কার করে দিন, সেটার হ্যান্ডেল ইত্যাদি পরিষ্কার করে দিন, ভালোভাবে পার্ক করে রাখুন। আল্লাহ না করুক যদি পথের মধ্যে কোনো কিছু ভেঙে যায়, তাকে এভাবে দেওয়ার পরিবর্তে ভাই ভেঙে গিয়েছে, যদি আপনি বলেন টাকা দিয়ে দেব, বলার পর কেন দিবেন, মেরামত করে রাখবেন, কিছু করুন। এভাবে সামনের মানুষটিকে কষ্টের মধ্যে ফেলবেন না, উচিত নয়। আমি সকল ভাইদেরকে বলছি, বড় ছোট যত ভাই রয়েছেন, কখনো কখনো বড় ভাই তার ছোট ভাইয়ের জিনিস ব্যবহার করেন, ছোট ভাই বড় ভাইয়ের জিনিস ব্যবহার করেন। এমনকি যদি পিতা মহোদয় কোনো বস্তু ব্যবহার থাকেন, ঠিক আছে বাবা তো বাবাই, কিন্তু হতে পারে পিতা মহোদয়ের আর্থিক পজিশন এত শক্তিশালী নয়, এবং আপনি যদি তাকে এইভাবে ইউটিলাইজ করেন তবে তার উপর চাপ সৃষ্টি হবে। পিতা তার সন্তানকে এটা বলবেন না যে পেট্রোল ভর্তি করে দাও, কিন্তু ভাই বলে দিবেন, কিন্তু ভাই বলে দিবেন, তখন আপনি ঘরে ঝগড়া করবেন, সে আমাকে দেয় না। জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হোক। মনে রাখবেন, কারো জিনিস নিয়ে গেলে তখন রাস্তায়ও দেখবেন যে গর্তের মধ্যে এদিক সেদিক জিনিসের উপর রাখতে গিয়ে যেন ক্ষতি না হয়, ভেঙে না যায়। যদি আপনার নিজের মোটরসাইকেল হয়, যত সতর্কতার সাথে নিজের জিনিস চালান, অপরের জিনিস তার চেয়েও অধিক সতর্কতার সাথে চালান। আপনাদের নিকট এটাই আমার অনুরোধ, ভাই এটা তো আমার নয়, এটা আমার নয়, এবং ভবিষ্যতের জন্যও দেখুন। পরিশেষে আমি আরজ করছি, আল্লাহ না করুক যদি কোনো ভাই নিষেধ করেন অথবা কোনো বন্ধু নিষেধ করেন বা দিচ্ছেন না, তার উপর অসন্তুষ্ট হওয়া, তার গীবত করা, তার দুর্নাম রটানো, তাকে ঘৃণা করা, তার দোষ বর্ণনা করা, এই ব্যাপারে আপনাকে অনুমতি দেওয়া হয়নি, কেননা এটা আমার জিনিস, আপনি আমার নিকট জিনিস চাইলেন, আমি আপনাকে দিলাম না, এতে আমার অধিকার আছে। বিমানের মধ্যে যখন ফর্ম পূরণ করা হয় তখন মানুষের এদিক সেদিক অন্য মানুষের নিকট কলম খুঁজেন, কলম যেটা চেয়ে নিল সেটাও চলে গেল। তো এমন ঘটনা ঘটে থাকে, কমপক্ষে চেষ্টা তো করুন। অতপর চরিত্রগতভাবে কেউ যদি আপনাকে না দেয় তবে ডাউট তো নেই, কারোর জন্য কল্যাণ হয়ে যাবে, ভালো কাজ করা উচিত। কিন্তু কেউ যদি নিষেধ করে নিজের জিনিস দেওয়া থেকে, আমার টাইম, আমার জিনিস, আমার কাজ চাচ্ছেন, আমি আপনাকে দিচ্ছি না, এটা না দেওয়ার অধিকার আমার আছে, নিষেধ করার অধিকার আমার আছে। অবশ্যই আপনার এটা অধিকার নেই যে আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন, আমার গিবোধ করবেন, আমার দুর্নাম রটাবেন, আমার দোষ বর্ণনা করবেন। আপনার কিছুটা ফিল হবে, নিষেধ করার কারণে কিছুটা ফিল হয়, ধৈর্য ধরুন, সবর করুন এবং ধৈর্যের সব অর্জন করুন। অনেকক্ষণ পর, কয়েক ঘন্টা পর আপনার কন্ডিশন রিলিজ হয়ে যাবে, নেকি উপার্জনকারী হয়ে যাবেন। ঠিক আছে, আপনি আপনার চাহিদার বস্তু লাভ করেননি, সওয়াব পেয়ে যাবেন।
মারহাবা, আলোচনা হয়ে গেল। নিগ্রান সুরা তার সমাপনী কথা বলে দিলেন, নতুবা আমি একটি কথা বলতে চেয়েছিলাম, সেটা আগামীকাল বলবো। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
এমন থেকে দুনিয়ার ভালোবাসা মুছে বিভোর রেখো তব প্রেমের।